ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে জহুরুল আলমের রিপোর্ট।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে সংখ্যালঘু হিন্দুদের মন্দিরে এবং ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার জন্য সরকারকে দায়ী করেছে বিএনপি।
রয়েছে রিপোর্ট গৌতম গুপ্তের।
মোদী সরকারের বিরুদ্ধে জোটবদ্ধ হচ্ছেন বিরোধী দলগুলি।
আর রয়েছে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন লন্ডন থেকে পাঠানো।
প্রায় ৬ লক্ষ ব্রিটিশ বাংলাদেশি নির্বাচন প্রত্যক্ষ করছেন অত্যন্ত কাছে থেকে, কি হতে যাচ্ছে মার্কিন মূল্যকে।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আজ প্রথমেই শুরু করছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খবর দিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার আর মাত্র তিন দিন বাকি রয়েছে, তবে কেন্দ্রীয় কর্মকর্তারা নিউ ইয়র্ক, টেক্সাস ও ভার্জিনিয়ায় কর্মকর্তাদের নির্বাচনের দিন আল কায়দার আক্রমণের অনির্দিষ্ট হুমকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। নিউ ইয়র্কে পুলিশ বলছে যে তারা এখনও এই হুমকি খতিয়ে দেখছে। খবরে বলা হচ্ছে সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি, তবে রোববার নিউ ইয়র্কে রাস্তায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সুরক্ষায় সেখানে পুলিশ তার বাহিনী বৃদ্ধি করছে। ভার্জিনিয়া ও টেক্সাসের গভর্নররা বলেছেন তারা পরিস্থিতির উপর নজর রাখছেন। ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিন্টন এমন কয়েকটি প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে আজ তাদের মনোযোগ দিচ্ছেন, যেখানে হয়তো তাদের নিয়তি নির্ধারণ করা যাবে। উভয় প্রার্থী আজ সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার জায়গা ফ্লোরিডায় তাদের প্রচার অভিযান চালাচ্ছেন। ক্লিন্টন আজ ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যেও প্রচার অভিযান চালাবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুজন প্রার্থী, ডেমোক্রেট হিলারি ক্লিন্টন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প, এদের কাউকে আমেরিকানরা সৎ এবং বিশ্বাসযোগ্য বলে মনে করছেন না। এই সপ্তাহে জনমত যাচাইয়ের এক জরিপে দেখা গেছে যে ৩২% আমেরিকান ক্লিন্টনকে এবং ৩৬% ট্রাম্পকে সৎ ও বিশ্বাসযোগ্য হিসেবে দেখছেন। এই সংখ্যা সেপ্টেম্বর মাসের জরিপে তুলনায় বদলেছে। সেই সময় ৩৪% আমেরিকান ক্লিন্টনকে সৎ ও বিশ্বাসযোগ্য এবং ৩৩% ট্রাম্পকে সৎ ও বিশ্বাসযোগ্য বলে বর্ণনা করেছিলেন। তবে ওই জরিপে দেখা গেছে যে ৫০% আমেরিকান মনে করেন সংকটের সময় ক্লিন্টন পরিস্থিতি খুব ভালো বিচার বিবেচনা করতে পারবেন, অন্যদিকে ৩৬% মনে করেন ট্রাম্প তা পারবেন। আজ তুরস্কের একটি আদালত বিরোধী দলের জমহুরিয়ত সংবাদপত্রের ৯ জন নির্বাহী কর্মকর্তা এবং সাংবাদিককে তাদের বিচারের আগেই গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে। সংবাদমাধ্যম বলছে তাদেরকে এমন একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে যা তুরস্কে মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে উদ্বেগের কারণ। এই সপ্তাহের গোড়ার দিকে তাদের আটক করার পর এখন আদালতের নির্দেশে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন পত্রিকাটির প্রধান সম্পাদক মুরাদ সাবুনজু, কার্টুনিস্ট মুসা কাট এবং কলাম লেখক কাদরি গুরসেল। কুর্দি জঙ্গি এবং যাদেরকে ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের জন্য দায়ী করা হয় তাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এই সাংবাদিকদের দায়ী করা হয়েছে। এটি হচ্ছে তুরস্কের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে সর্বসাম্প্রতিক ঘটনা, যা কিনা এ ব্যাপারে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে। গতকাল যুক্তরাষ্ট্র ও ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য সহ অন্যান্য দেশ আর জাতিসংঘ তুরস্কের কুর্দিপন্থী রাজনীতিকদের গ্রেপ্তার এবং সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইন্দোনেশিয়ায় একজন খ্রিস্টান গভর্নর ইসলামের অবমাননা করেছেন এমন এক অভিযোগে তাঁর বিরুদ্ধে জাকার্তায় বিশাল সমাবেশ সহিংস রূপ নিলে সে দেশের প্রেসিডেন্ট তাঁর অস্ট্রেলিয়া সফর বাতিল করে দিয়েছেন। শুক্রবার ওই সহিংসতায় একজন নিহত এবং অন্তত ১৬০ জন আহত হয়েছেন, ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রক বলেছে যে বর্তমান ঘটনার কারণে প্রেসিডেন্ট জোকো উইদোদোকে দেশে থাকতে হচ্ছে, সুতরাং তিনি এই সফরের কর্মসূচি পরিবর্তন করছেন। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত এই সফর হবার কথা ছিল। এই প্রতিবাদ বিক্ষোভটি হয় জাকার্তার গভর্নর বুসুকি জাহাজা পুনমার বিরুদ্ধে, চীনা বংশধর সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের এই লোকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ রয়েছে। খবরে বলা হচ্ছে যে তিনি কোরআনের একটি আয়াত নিয়ে ঠাট্টা করেন, যেখানে নাকি মুসলমানদের অমুসলিম কাউকে তাদের নেতা হিসেবে মেনে নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তিনি অবশ্য পরে ক্ষমা প্রার্থনা করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে হিন্দুদের মন্দির এবং ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার জন্য সরকারকে দায়ী করেছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
বিএনপির একটি প্রতিনিধি দল নিয়ে হামলা উপদ্রুত এলাকায় ঘুরে এসে শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বহিষ্কারের মধ্য দিয়ে এ ঘটনায় ক্ষমতাসীনদের সম্পৃক্ততার বিষয়টি পরিষ্কার হয়েছে। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, হিন্দুদের বিভিন্ন সংগঠন এবং মানবাধিকার কর্মীরা নাসিরনগরের ঘটনায় স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। পুলিশ এ পর্যন্ত 33 জনকে গ্রেপ্তার করেছে। এদিকে নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় শনিবার একটি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারত পাকিস্তান সীমান্তে যেন যুদ্ধ ভাব চলছে, সীমান্তে উত্তেজনা আরও চড়ার ইঙ্গিত। পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন কলকাতা থেকে।
জম্মুর 190 কিলোমিটার সীমান্ত থেকে রেঞ্জারদের সরিয়ে দিচ্ছে পাক সেনা, তার জায়গায় মোতায়েন করা হচ্ছে সেনা কর্মীদের। সীমান্ত চৌকি আর ছাউনি থেকে পাক সীমান্ত রক্ষার দায়িত্বে থাকে রেঞ্জার বাহিনী, সে জায়গায় পুরোদস্তুর সেনাবাহিনী মোতায়েন করছে রাওয়ালপিন্ডির সেনা দপ্তর। বিষয়টি নজরে পড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তারা জানিয়েছে গত 8-9 দিন ধরে পাকিস্তানের দিকে ভালো রকম ব্যস্ততা চোখে পড়ছে। গাড়ি বোঝাই করে সেনাকর্মীদের আসতে দেখা যাচ্ছে, সঙ্গে আসছে অস্ত্রশস্ত্র। জম্মু, রাজস্থান, গুজরাত ও পশ্চিমবঙ্গ সীমান্ত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আধা সামরিক বাহিনী মোতায়েন করাই এখন দস্তুর। সেখান থেকে পাকিস্তান সরে আসায় এটা পরিষ্কার তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ এবার পাক সেনার মুখোমুখি হতে চলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পাক সেনা মোতায়েন হওয়ার পর থেকে ভারতীয় এলাকায় সাধারণ মানুষের উপর হামলা বেড়েছে বলেই মনে করছে নয়া দিল্লি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং কলকাতা থেকে আমাদের অপসংবাদদাতা গৌতম গুপ্ত জানাচ্ছেন, মোদী সরকারের বিরুদ্ধে জোটবদ্ধ হচ্ছে বিরোধী দলগুলো এবং এরই ওপর কলকাতা থেকে এই রিপোর্টটি পাঠিয়েছেন তিনি।
দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে সম্পর্কের কিছুটা বদল হচ্ছে। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে নতুন করে জোট বাঁধাও শুরু হলো। দিল্লিতে সেনা পেনশন বিতর্কে সরকার যখন কোণঠাসা, কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন জানাচ্ছেন বিজেপি বিরোধী কংগ্রেস সহসভাপতি রাজীব গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য বদলের ইঙ্গিত হল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস দলের নতুন নৈকট্য। গত মে মাসে বিধানসভা নির্বাচনে মমতার বিরুদ্ধে কংগ্রেস জোট বেঁধেছিল বামপন্থীদের সঙ্গে, কিন্তু এখন সংসদে মোদী সরকারকে কোণঠাসা করবার লক্ষ্যে কাছাকাছি আসছে দুই কংগ্রেস দল। বামেদের সংসদে সদস্য সংখ্যা কম, তাই কংগ্রেস পাশে চায় বামেদের বদলে তৃণমূল কংগ্রেসকে, তাদের সংখ্যা বেশ বেশি। কিন্তু দিল্লিতে যাই হোক, রাজ্যে কি দূর হবে দুই দলের পুরনো তিক্ততা? গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নাইজেরিয়ার সেনা কর্মকর্তারা বলছেন, 2 বছর আগে বোকো হারাম ইসলামিক উগ্রবাদীরা চিবোকে যে স্কুল ছাত্রীদের অপহরণ করেছিল তাদের মধ্যে একজনকে সরকারি সৈন্যরা উদ্ধার করেছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র আজ বলেন যে সৈন্যরা এই মেয়েটিকে বর্ণ রাজ্যের পুলকা থেকে উদ্ধার করে। তারা সাম্বিসা জঙ্গলে বোকো হারামের ঘাঁটি থেকে পালিয়ে যাওয়া লোকজনের তল্লাশির সময় এই মেয়েটিকে পায়। মুখপাত্র বলে, মেয়েটির কোলে একটি ছেলে শিশু ছিল। গত মাসে নাইজেরিয়ার সরকার অপহৃত চিবোক মেয়েদের মধ্যে 21 জনকে মুক্তি দিয়েছে। বোকো হারামের সঙ্গে আলোচনাক্রমে এই প্রথম মেয়েদের মুক্ত করা হল। মে মাসে আরেকটি মেয়ে বন্দী অবস্থা থেকে পালিয়ে মুক্তি পেয়েছে। 2014 সালে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের চিবোক শহর থেকে 276 জন মেয়েকে অপহরণ করা হয়। এর মধ্যে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। সরকার প্রায় 200 মেয়েকে মুক্ত করাতে সংকল্প প্রকাশ করেছে। ইটালির পররাষ্ট্রমন্ত্রক বলছে যে লিবিয়ায় অপহৃত ইটালির 2 জন এবং কানাডার 1 জন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে এবং তাদেরকে ইটালিতে ফেরত পাঠানো হয়েছে। মন্ত্রক বলছে যে এই 3 জনকে রাতের বেলায় লিবিয়ার দক্ষিণাঞ্চলে মুক্তি দেওয়া হয় এবং আজ বিশেষ এক ফ্লাইটে ইটালিতে নিয়ে আসা হয়। মন্ত্রক তাদের মুক্তি সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি। এই 3 জনকে তাদের গাড়ি থামিয়ে ঘাট নামের একটি স্থান থেকে 19 সেপ্টেম্বর একদল সশস্ত্র লোক অপহরণ করে নিয়ে যায়। এরা কনিক্স নামের ইটালিয়ান একটি কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে কাজ করছিল। ওই কোম্পানিটি লিবিয়া বিমানবন্দরের নির্মাণ কাজ করে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রে সরকার কিভাবে কাজ করে সেটা 12-13 বছর বয়সী শিক্ষার্থীদের বোঝানোর জন্য নির্বাচন খুব ভালো একটি পন্থা। কিন্তু যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচন পৌরনীতির শিক্ষকদের জন্য কাজটি কঠিন করে তুলেছে। ভয়েস অফ আমেরিকার স্টিভ ব্যারাগোনার প্রতিবেদন, বঙ্গানুবাদ শোনাচ্ছেন রোকেয়া হায়দার, তাওহিদুল ইসলাম।
জর্জ ওয়াশিংটন মিডল স্কুলের পৌরনীতি বিষয়ের শিক্ষক জিয়াভন পার্কিন্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জর্জ বুশের প্রচারণার একটি বিজ্ঞাপন দেখিয়েছেন। বিজ্ঞাপনদাতা ত্রুটিযুক্ত কৌশল কিভাবে প্ররোচনা দেয় শিক্ষার্থীরা তা থেকে তা শিখছে। জিয়াভন পার্কিন্স বলছিলেন, 12-13 বছর বয়সী সরকার সম্পর্কে জানার একটা ভালো বয়স, কিন্তু এবারের নির্বাচনের প্রচারণা পৌরনীতির শিক্ষাদান পদ্ধতিকে কঠিন করে তুলছে। তিনি বললেন,
There used to be a time when I could literally come in, you know, we pop on the Washington Post or CNN.
ক্লাসে এমন একটা সময় আসে যখন আমাকে আক্ষরিকভাবেই ওয়াশিংটন পোস্ট বা সিএনএন অথবা অন্য কোনো ওয়েবসাইটকে ব্যবহার করতে হয়। আমি সরাসরি প্রথম পাতার ডান দিকে চলে যাই এবং আলোচনা করি।
কিন্তু তিনি বলেন, এবছর প্রথম পাতার খবরগুলো সম্ভবত অষ্টম শ্রেণীর জন্য ঠিক উপযুক্ত নয়। যেমন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ফাঁস হওয়া টেপে তিনি নারীদের যৌন হয়রানির সম্পর্কে কথা বলছেন, অথবা যখন তিনি একজন প্রতিবন্ধী সাংবাদিককে ঠাট্টা বিদ্রুপ করেন। জিয়াভন পার্কিন্স বললেন, ওই ধরনের আচরণ পৌরনীতির শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটায় এবং তা স্কুলে অসদাচরণ প্রতিরোধে সাহায্য কিন্তু করেই না। ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টনের বিজ্ঞাপনে সেই ধরনের আচরণগুলো দেখানো হয়। সুতরাং মিস্টার পার্কিন্স বলেন, তার ক্লাসে প্রশ্ন করেন তিনি আগের নির্বাচনগুলোর তুলনায় প্রচারণা কিভাবে এইভাবে পরিবর্তন হয়ে গেল। এমন প্রশ্নে একজন শিক্ষার্থী জানালো,
The older candidates were like more formal, more structured. Okay. They mainly focused on topics that were concerning at the time, such as
আগের নির্বাচনগুলোর প্রার্থীরা অনেক বেশি প্রথাগত ও কাঠামোবদ্ধ ছিলেন। তারা প্রথমত ওই সময়ের বিষয়গুলোকে গুরুত্ব দিতেন, যেমন যুদ্ধ। কিন্তু এখন তারা একে অন্যের বিরুদ্ধে যত বেশি পারা যায় অঙ্গুরে নির্দেশ করছে। এটা শিশুসুলভ ও হাস্যকর, যা আমাদের দেশের জন্য লজ্জাকর।
জর্জ ওয়াশিংটন মিডল স্কুলের পৌরনীতির শিক্ষক জিয়াভন পার্কিন্স বলেন, প্রচারণা বস্তুর অভাব তার কাজকে কঠিন করে তুলেছে।
তিনি বলেন, খুব বাস্তবসম্মত উপায়ে দেখতে গেলে আমাদের প্রচারণা বস্তু কম রয়েছে এবং পছন্দ করার মতো প্রচারণা বস্তুও কম, যা শিক্ষার্থীরাও লক্ষ্য করেছেন। একজন শিক্ষার্থী বলছিলেন,
The reason I don't understand like the tax policies and what they're trying to say is because the whole time
কারণটা হচ্ছে আমি নীতিমালা কোনো কিছু বুঝি না। তারা বলার চেষ্টা করছে, কিন্তু তারা সবসময় কেবল ক্লিন্টনের ইমেইল অথবা ট্রাম্পকে নিয়েই কথা বলছে। তারা বিতর্কের সময় কেবল কলহ বিবাদ করছে এবং আসলে তারা কিছুই বলেনি। এইসব শিক্ষার্থীরা 2024 সালে গিয়ে ভোট দেবে, যা শিক্ষার্থীদেরকে কার্যকর গণতন্ত্র সম্পর্কে শিক্ষা দিতে শিক্ষকদেরকে আরও একবার বাস্তবসম্মত সুযোগ করে দিয়েছে।
ওদিকে অটলান্টিকের ওপারেও মার্কিন নির্বাচন নিয়ে দারুণ কৌতূহল, দারুণ উত্তেজনা। ব্রিটিশ মিডিয়া জুড়েই রয়েছে নির্বাচনের তরতাজা খবরাখবর, নানা বিশ্লেষণ তো রয়েছেই। শুনুন, বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর একটি রিপোর্ট।
ব্রিটিশ মিডিয়া জুড়েই থাকছে নির্বাচনের তরতাজা খবরাখবর, নানা বিশ্লেষণ তো রয়েছেই। ব্রেকিং নিউজে কখনো হিলারি এগিয়ে, কখনো কিঞ্চিত ট্রাম্প। প্রধান সব মিডিয়ার চোখ হিলারির দিকেই। সর্বশেষ ইমেইল বিতর্ক কিছুটা হলেও সংখ্যা তৈরি করেছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মেঘ কেটে গেছে বলেই মন্তব্য করছে ব্রিটিশ মিডিয়া। প্রায় 6 লক্ষ ব্রিটিশ বাংলাদেশি এই নির্বাচন প্রত্যক্ষ করছেন অত্যন্ত কাছে থেকে। রাজনীতির টেবিলে, সামাজিক আড্ডায়, সোশ্যাল মিডিয়ায় কিংবা কফি বারে কি হতে যাচ্ছে মার্কিন মুল্লুকে। কথা বলেছিলাম লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ডক্টর হাসান শহীদের সঙ্গে। তার মতে এই নির্বাচন বিশ্ব রাজনীতির এক টার্নিং পয়েন্ট।
যুক্তরাষ্ট্রের পলিসি সারা বিশ্বকে কোনো না কোনো ভাবে বিভিন্ন অঞ্চলকে প্রভাবিত করে আর কি। তো সেক্ষেত্রে বিশ্বের মানুষ সবসময় দেখতে চায় যে একজন ভালো প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে নির্বাচিত হোক, যেটা ঝুঁকিমুক্ত একটা বিশ্বায়নে সহায়তা করবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় এখানে যারা ব্রিটিশ বাংলাদেশি আছেন তাদের ভাবনাও সারা বিশ্বের ভাবনা থেকে বিচ্ছিন্ন কিছু নয়।
ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীরা নির্বাচনের উপর নজর রাখছেন। ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অব কমার্সের ডিরেক্টর মাহতাব মিয়া মনে করেন গ্লোবাল বিশ্বে এই নির্বাচন সবাইকে কাছে টানছে। শুধু ব্রিটেন নয়, গোটা ইউরোপ জুড়েই রয়েছে এক ধরনের উন্মাদনা। জার্মানিতে ইউগো পরিচালিত এক জনমত জরিপে বলা হয়েছে ট্রাম্প নির্বাচিত হলে বেশিরভাগ জার্মান নাগরিকই শঙ্কিত, হতাশ বা ক্ষুব্ধ হবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, লন্ডন।
8 নভেম্বর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে নানা প্রশ্নের উত্তর খুঁজতে কিভাবে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এবং ধারাবাহিক প্রতিবেদনে আজ শুনবেন নির্বাচনের দিন হিসেবে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবারকে কেন বেছে নেওয়া হয় তার ব্যাখ্যা। শোনাচ্ছেন রোকেয়া হায়দার, সেলিম হোসেন।
নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এটি নির্বাচন দিবস নামেই পরিচিত। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, কেন নভেম্বর বা কোনো মঙ্গলবার?
এর পেছনে কোনো একক কারণ নেই। মানুষের দৈনন্দিন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, পরিবহন ও যোগাযোগ সহ বেশ কিছু সুবিধা এবং অসুবিধার কথা বিবেচনা করেই এই নির্বাচনের দিন ধার্য করা হয়।
নভেম্বর মাসের মঙ্গলবারেই কেন নির্বাচন হয়, এই প্রশ্নের উত্তরে প্রথমে বলতে হয় যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইতিহাসের প্রথম দিকে এমনটি কিন্তু ছিল না। যুক্তরাষ্ট্রের প্রথম 15টি প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বিভিন্ন রাজ্যগুলো নিজেদের সুবিধা মতো দিন তারিখ ঠিক করত, কিন্তু তাতে করে দেখা গেল প্রথম দিকে যেসব রাজ্যের ভোট অনুষ্ঠিত হয়ে গেল তার ফলাফল অন্যান্য রাজ্যের ভোটারদের প্রভাবিত করছিল, আর তাই কংগ্রেস সব রাজ্যের জন্য একটি নির্দিষ্ট দিন নির্ধারণের সিদ্ধান্ত নেন।
তাছাড়া 1844 সালে টেলিগ্রাফ টেপ ডিকোডের মাধ্যমে বিভিন্ন রাজ্যের ভোটের ফলাফল আসার উন্নত যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে যায়। ঠিক হয় নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠান করা হবে। 1848 সালের 7ই নভেম্বর কংগ্রেসের সর্বসম্মতিক্রমে এই ভোটের দিন ঠিক করা হয়।
এখন প্রশ্ন হলো, নির্বাচন অনুষ্ঠানের দিন মঙ্গলবার কেন ঠিক করা হলো?
আগের আমলে রাস্তাঘাট তেমন ভালো ছিল না। রাস্তাঘাট অনুন্নত এবং কর্দমাক্ত থাকায় ভোটারদের ভোট কেন্দ্রে যেতে সময় লাগত, কখনো কখনো একদিন লেগে যেত। তাছাড়া খ্রিস্টান সম্প্রদায়ের প্রার্থনার দিন রবিবার মানুষদের বাইরে যাওয়ায় বাধ্য করানোয় আপত্তি ছিল কংগ্রেসের। মঙ্গলবার করা হলো কারণ যারা ভোট দিতে চাইতেন তারা সোমবার রওনা হয়ে মঙ্গলবার ভোট দিয়ে ঘরে ফিরবেন তেমনটি মনে করেই।
আর নভেম্বর মাসটি কেন?
আগের দিন বেশিরভাগ আমেরিকান ছিলেন কৃষক, নভেম্বর মাসে ফসল তোলা শেষ হতো, তাদের জন্য তখন ব্যস্ততা একটু কম হতো।
আর এখন এই আধুনিক সময়ে রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে অনেক, কৃষিকাজে আগের মতো অত বেশি মানুষ যুক্ত নন। অনেকে শনিবার নির্বাচনের দিন ঠিক করার পক্ষে মত দিয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষ মঙ্গলবারকেই ধার্য করেন নির্বাচনের দিন হিসেবে, আর সেই কারণে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন হিসেবে ধার্য করা হলো। এবছর নির্বাচন হচ্ছে নভেম্বরের 8 তারিখে। নির্বাচনের দিন নিবন্ধিত ভোটাররা যার যার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, তবে সাধারণ ভোটারের ভোট গুরুত্বপূর্ণ তো অবশ্যই, তবে কৌশলগত অবস্থান থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হন ইলেকটোরাল কলেজ নামের একটি পদ্ধতির মাধ্যমে।
ইলেকটোরাল কলেজ হচ্ছে কিছু প্রতিনিধি বা নির্বাচক মণ্ডলীর সমাহার যা প্রতিটি রাজ্যের সাধারণ ভোটের ফলাফল অনুসারে গঠিত হয়। যে সকল রাজ্যের জনসংখ্যা বেশি সেখানে নির্বাচক বা ইলেকটোরাল কলেজও বেশি, একইভাবে ছোট রাজ্যের জন্য এই সংখ্যা কম।
প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে হলে প্রার্থীকে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ 270 ইলেকটোরাল কলেজের সমর্থন পেতে হবে। মাসখানেক পর নির্বাচকরা ভোট দেবেন, আর নতুন প্রেসিডেন্ট তাঁর অভিষেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জানুয়ারি মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করবেন। আগামীতে থাকছে ইলেকটোরাল কলেজ নিয়ে আরও বিস্তারিত আলোচনা।
মঙ্গলবার 8ই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আমাদের সান্ধ্য অধিবেশন প্রচারিত হবে আধ ঘণ্টার পরিবর্তে 1 ঘণ্টা। ওই দিন প্রতি তিন ঘন্টায় আমরা ফেসবুক ফ্যান পেজেও নির্বাচনের সর্বশেষ সংবাদ তুলে ধরব। 9 নভেম্বর বাংলাদেশে সকাল 9:30, ভারতে সকাল 9:00 শুনবেন নির্বাচনের ফলাফল নিয়ে আধ ঘন্টার বিশেষ অধিবেশন। 9 নভেম্বর রাতের 1 ঘন্টার অধিবেশনে শুনবেন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল, প্রভাব ও প্রতিক্রিয়া নিয়ে আমাদের কল ইন শো হ্যালো ওয়াশিংটন। তাছাড়া ফেসবুক ফ্যান পেজেও থাকছে নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা। আমাদের ওয়েবসাইট www.voabangla.com ও দেখতে ভুলবেন না যেন।
Organization for Economic Cooperation and Development OECD-র পক্ষ থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গিয়েছে যে অভিবাসীদের সন্তানেরা আমেরিকা এসে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, বিশেষত তাদের সমবয়স্ক এবং সমসাময়িক দেশীয় সন্তানদের তুলনায়। এরই ওপর প্যারিস থেকে ভয়েস অফ আমেরিকা সংবাদদাতা লিসা ব্রায়ান্টের রিপোর্টের বঙ্গানুবাদ পড়ছেন জয়তি দাশগুপ্ত।
অভিবাসী সন্তানেরা চাকরির বাজারের প্রতিযোগিতায় এটে উঠতে পারছেন না। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত 35টি দেশের মধ্যে মাত্র 12টি দেশ মোটামুটিভাবে OECD সংস্থার বাঞ্ছিত মানদণ্ডের কাছাকাছি আসতে পেরেছে। OECD সংস্থার মহাসচিব অ্যাঞ্জেল গুরিয়া একটি সংবাদ সম্মেলনে বলেন যে আশার কথা হল এই যে এর মধ্যে অনেক দেশের সরকার সাম্প্রতিককালে শিক্ষাক্ষেত্রে আর্থিক সংস্থান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করতে সক্ষম হয়েছে।
Governments are becoming more innovative in financing higher education in response to tight budgets, including by shifting costs to students and households or loans repayable once you have a job.
তিনি বলেন যে বাজেটে অর্থনৈতিক ঘাটতি থাকা সত্ত্বেও বিভিন্ন দেশের সরকার এখন নানান রকম ঋণের আয়োজন করেছেন যাতে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে এবং পড়াশোনা শেষ হলে চাকরি করে উপার্জন দ্বারা সেই ঋণ শোধেরও ব্যবস্থা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও লিঙ্গ বৈষম্যের ব্যাপারটা কিন্তু এখনো থেকেই গেছে। উদাহরণস্বরূপ বলা যায় যে বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষার ক্ষেত্রে সারা বিশ্বে মেয়েদের প্রবেশ এখনো যথেষ্ট কম এবং সবার ক্ষেত্রেই যে পড়াশোনা অনেক সুবিধা এনে দিয়েছে তাও সত্যি নয়।
Many countries immigrants tend to lag behind their native born peers when it comes to educational attainment at all stages.
তিনি আরো বলেন যে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কারণে অভিবাসীদের সন্তানেরা তাদেরই সমসাময়িক দেশীয় সন্তানদের থেকে অনেক পিছিয়ে রয়েছেন। এছাড়াও অভিবাসী সন্তানদের ক্ষেত্রে প্রাক বিদ্যালয় শিক্ষার হারও উল্লেখযোগ্যভাবে কম, যেটা মানসিক, সামাজিক ও সংবেদনশীলতার ক্ষেত্রেও বিদ্যার অভাবের প্রভাব হিসেবে পরিলক্ষিত হয়েছে। যদিও এর ব্যতিক্রম রয়েছে, যেমন ইংল্যান্ড, অভিবাসী সন্তানেরা সেখানে পরিসংখ্যান অনুযায়ী দেশজ সন্তানের থেকে অনেক অনেক বেশি সংখ্যায় উচ্চতর শিক্ষাক্ষেত্রে ভিড় করছে।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
আত্মঘাতী বোমা হামলাকারী সন্ত্রাসীরা পাকিস্তানের কোয়েটায় একটি প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়ে 61 জন ক্যাডেটকে হত্যা করেছে। আহত হয়েছেন আরও 100 জনের অধিক ক্যাডেট। যুক্তরাষ্ট্র সরকার পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের উপর এই হামলার নিন্দা এবং নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। একাডেমিতে হামলার সময় ক্যাডেটরা ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং হামলা প্রতিরোধ করতে তাদের কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বক্তি জানান, কোয়েটার হামলায় 3 জন হামলাকারী নিহত হয় এবং 260 জনের বেশি ক্যাডেটকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কোয়েটা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি কেন্দ্রীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষকে যথাশীঘ্র অপরাধীদের শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছেন। কোয়েটায় বহু বছর ধরে বহু সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। আগস্ট মাসে মারণাত্মক হামলায় 72 জনের বেশি নিহত হন। যে হামলার দায়িত্ব স্বীকার করেছে আইসিল এবং পাকিস্তানি তালেবান অঙ্গসংগঠন জামাতুল আহরার। যুক্তরাষ্ট্র যে দুটি সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করেছে। সন্ত্রাসীরা এর আগেও এই পুলিশ একাডেমিতে 2 বার হামলা চালিয়েছে। 2006 সালে 5টি শক্তিশালী বোমা বিস্ফোরণে 6 জন পুলিশ নিহত হন। 2008 সালেও বন্দুকধারীরা প্রশিক্ষণ প্রাঙ্গণে রকেট হামলা চালিয়েছিল। পাকিস্তানে বহু বছর ধরে সন্ত্রাসী গ্রুপগুলি জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলিকে হামলার লক্ষ্যবস্তু করেছে। 2014 সালে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকে তালিবান উত্তর পশ্চিমাঞ্চল শহর পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে দেশটির সবচেয়ে জঘন্য মারণাত্মক হামলা চালায়। সে হামলায় সন্ত্রাসীরা 140 জনের অধিককে হত্যা করে, যার বেশিরভাগই ছিল শিশু। পাকিস্তানের এই চরম দুঃসময়ে যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকার ও জনগণের পাশে এসে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র সরকার সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় পাকিস্তান তথা এই অঞ্চলের সঙ্গে সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার আর মাত্র 3 দিন বাকি রয়েছে, তবে কেন্দ্রীয় কর্মকর্তারা নিউ ইয়র্ক, টেক্সাস এবং ভার্জিনিয়ার কর্মকর্তাদের নির্বাচনের দিন আল কায়দার আক্রমণের অনির্দিষ্ট হুমকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। নিউ ইয়র্কে পুলিশ বলছে যে তারা এখনও এই হুমকি খতিয়ে দেখছে। খবরে বলা হচ্ছে সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি, তবে রোববার নিউ ইয়র্কের রাস্তায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সুরক্ষায় সেখানে পুলিশ তার বাহিনী বৃদ্ধি করছে। ভার্জিনিয়া ও টেক্সাসের গভর্নররা বলেছেন তারা পরিস্থিতির উপর নজর রাখছেন। ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিন্টন এমন কয়েকটি প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে আজ তাদের মনোযোগ দিচ্ছেন, যেখানে হয়তো তাদের নিয়তি নির্ধারণ করা হবে। উভয় প্রার্থী আর সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার জায়গায় ফ্লোরিডায় তাদের প্রচার অভিযান চালাচ্ছেন। ক্লিন্টন আজ ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যেও প্রচার অভিযান চালাবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুজন প্রার্থী ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এদের কাউকেই আমেরিকানরা সৎ এবং বিশ্বাসযোগ্য বলে মনে করছেন না। এই সপ্তাহে জনমত যাচাইয়ে এক জরিপে দেখা গেছে যে 32% আমেরিকান ক্লিন্টনকে এবং 36% ট্রাম্পকে সৎ ও বিশ্বাসযোগ্য হিসেবে দেখছেন। আজ তুরস্কের একটি আদালত বিরোধী দলের জামহুরিয়ত সংবাদপত্রের 9 জন নির্বাহী কর্মকর্তা এবং সাংবাদিককে তাদের বিচারের আগেই গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে। সংবাদ মাধ্যম বলছে তাদেরকে এমন মামলায় গ্রেপ্তার করা হয়েছে যা তুরস্কে মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে উদ্বেগের কারণ। এই সপ্তাহের গোড়ার দিকে তাদের আটক করার পর এখন আদালতের নির্দেশে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন পত্রিকাটির প্রধান সম্পাদক মুরাদ সাবুনজু, কার্টুনিস্ট মুসা কাট এবং কলাম লেখক কাদরি গুরসেল। কুর্দি জঙ্গি এবং যাদেরকে 15 জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের জন্য দায়ী করা হয় তাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এই সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়। এটি হচ্ছে তুরস্কের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে সর্বসাম্প্রতিক ঘটনা, যা কিনা এ ব্যাপারে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে। ইন্দোনেশিয়ায় একজন খ্রিস্টান গভর্নর ইসলামের অবমাননা করেছেন এমন এক অভিযোগে তাঁর বিরুদ্ধে জাকার্তায় বিশাল সমাবেশ সহিংস রূপ নিলে সে দেশের প্রেসিডেন্ট তার অস্ট্রেলিয়া সফর বাতিল করেছেন। শুক্রবার ওই সহিংসতায় 1 জন নিহত এবং অন্তত 160 জন আহত হয়েছে, 10 জনকে গ্রেপ্তার করা হয়। পররাষ্ট্রমন্ত্রক বলছে যে বর্তমান ঘটনার কারণে প্রেসিডেন্ট জোকো উইদোদোকে দেশে থাকতে হচ্ছে, সুতরাং তিনি এই সফরের কর্মসূচি পরিবর্তন করেছেন। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত এই সফর হবার কথা ছিল। নাইজেরিয়ার সেনা কর্মকর্তারা বলছেন 2 বছর আগে বোকো হারাম ইসলামিক উগ্রবাদীরা চিবোকে যে স্কুল ছাত্রীদের অপহরণ করেছিল তাদের মধ্যে 1 জনকে সরকারি সৈন্যরা উদ্ধার করেছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রক বলছে যে লিবিয়ায় অপহৃত ইতালির 2 জন এবং কানাডার 1 জন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে এবং তাদেরকে ইতালিতে ফেরত পাঠানো হয়েছে।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন নেলসন লোপেস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবির উদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.